যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো একটা রফা করেছে যেটাতে বলা হচ্ছে যে শুল্ককে এড়িয়ে যাবার জন্যে অভিবাসন বিষয়ে একটা একটা রফা হয়েছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় শুক্রবারে বলেন যে মেক্সিকোর সঙ্গে এই যে রফা হয়েছে এটার কারণে এখন মেক্সিকোর ওপরে যে শুল্ক আরোপের কথা ছিল সেটা অনির্দিষ্টকালের জন্যে মুলতুবি করে দেওয়া হলো। আপনি কি মনে করেন?
আমার মনে হয় যেটা রফা যেটা হয়েছে আপনি বলছেন যে আপাতত যুক্তরাষ্ট্র মেক্সিকোর উপরে কোনো শুল্ক আরোপ করবে না, কিন্তু তার বিনিময়ে যুক্তরাষ্ট্র দাবি করেছে যে মেক্সিকোতে যে অভিবাসন হচ্ছে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের, তার উপরে আরো কড়া চাপ এবং কড়া ব্যবস্থা গ্রহণ করবে যাতে এই অভিবাসন আটকানো যায়। সুতরাং মনে হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের আসল উদ্দেশ্য হচ্ছে যে মেক্সিকো থেকে যে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে আসে তাদেরকে আটকানো, এবং সেটাকে আটকানোর জন্য তিনি শর্ত আরোপ করেছেন যে হ্যাঁ ঠিক আছে আমি আর কর আরোপ করছি না, কিন্তু তার বদলে এই যে অভিবাসন এটাকে বন্ধ করতে হবে। সুতরাং এটা আমার মনে হয় যে এক ধরনের শর্ত আরোপিত এই যে শুল্ক মুলতুবি।
জি, এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস ওব্রেডর তিনি এই রফার ব্যাপারে খুব একটা যে তুষ্ট হয়েছেন মনে হয় না, এবং তিনি বলেছেন যে তারা খুব একটা খুশি নন এই যে অভিবাসনের সঙ্গে এই শুল্কর বিষয়টাকে যে সংশ্লিষ্ট করা হলো। তো তাতে করে কি মনে করার কারণ আছে যে এই রফা খুব একটা সুসংবদ্ধ মনে হচ্ছে না, বা হয়তো সুসংবদ্ধ দীর্ঘস্থায়ী নাও হতে পারে?
হ্যাঁ, আমার মনে হয় এটা দুটো দিক আছে। একটা হচ্ছে যেটা আপনি বললেন যে এটা সংহত বা সুসংবদ্ধ হচ্ছে না, বা আমরা যেটাকে বলি যে দীর্ঘস্থায়ী হবে না, সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে যে এই জাতীয় শর্ত আরোপ করে কি অভিবাসন ঠেকানো যাবে। আমার মনে হয় যে অভিবাসন ব্যাপারটি বিশেষত মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক ভাবে হয়ে এসছে, যুক্তরাষ্ট্রের সে জাতীয় শ্রমিকেরও প্রয়োজন আছে মেক্সিকো থেকে আসে। সুতরাং আমার মনে হয় যে প্রথম ব্যাপারটি হচ্ছে যে এর মধ্যে আমরা বুঝতেই পারছি যে একটা অসংলগ্নতার ভাব রয়ে গেছে, যে একদিকে আমরা শুল্কের কথা বলছি কিন্তু অন্যদিকে আমরা অভিবাসনকে একটা শর্ত হিসেবে আরোপ করছি। আর দ্বিতীয় হচ্ছে যে মেক্সিকো প্রেসিডেন্ট এতে খুশি নয়, কারণ হচ্ছে যে আসলে এটা মেনে নিলে পরেও তার পক্ষে এই অভিবাসনটাকে বন্ধ করা সহজ হবে না, কারণ মেক্সিকো থেকে ক্রমান্বয়ে এবং বিভিন্ন সময়ে কৃষি শ্রমিকেরা আসবে, অন্যান্য যুক্তরাষ্ট্রে আসবে। একটা হচ্ছে যে দীর্ঘস্থায়ী সম্বদ্ধতার অভাব, আরেকটা হচ্ছে যে এটাকে আসলে সত্যিকার অর্থে প্রেসিডেন্ট ট্রাম্প নিয়ে যেতে চাইছেন সেই পরিণতির দিকে এটা যাবে না।
জি, আমরা জানি যে জাপানের ফুকুওকা শহরে G20 অর্থমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এবং সেখানে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মনুচিন রয়টার্স বার্তা সংস্থাকে শনিবার দিন গতকাল বলেছেন যে ট্রাম্পের এই যে লক্ষ্য অবজেকটিভস ইমিগ্রেশন প্রবলেমসগুলোকে সলভ করার, বিশেষ করে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত সংলগ্ন এলাকায়, সেটার কারণেই এই যে মেক্সিকোর ওপরে শুল্ক আরোপের যে হুমকি ছিল সেটা আপাতত বন্ধ রাখা হলো, এবং আশা করা হচ্ছে যে এতে করে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা পূরণ হবে। তো এটা নিয়ে অর্থমন্ত্রীও আশাবাদ ব্যক্ত করছেন, তো আপনি কি মনে করেন, কিভাবে আপনি এটা?
আমার মনে হচ্ছে এটা যেটা আমি একটু আগেই বললাম, যেটা দুটো ভিন্ন বলয়ের বিষয়। এখন মনে করা যাক যে এই যে শুল্ক আপাতত স্থগিত রাখা হলো, তার সঙ্গে যদি অন্য কোনো অর্থনৈতিক নীতি বা অন্য কোনো অর্থনৈতিক আরোপ করা হতো তাহলে আমরা সুসংহত ভাব আছে, কিন্তু একেবারে দুটো ভিন্নতর বিষয়কে যদি আমরা একত্রে মানে কাছে নিয়ে আসি তাহলে পরে পরবর্তী বিষয় যেটা যে অভিবাসন বন্ধের ব্যাপারটি সেটা কার্যকর হবে বলে করছি না। কারণ আমার মনে হয় যে এই অভিবাসনটি একটি যৌথ যে সীমান্ত আছে সেই সীমান্ত থেকে ক্রমাগত আসবে যাবে, এবং বিশেষত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে যেমন টেক্সাস বা অন্যান্য যে সমস্ত অঙ্গরাজ্য আছে সেখানে কৃষি শ্রমিক হিসেবে বেশিরভাগই মেক্সিকো থেকে আসে, এবং সেটা ঐতিহাসিক ভাবে হয়ে এসছে এবং সেটা ক্রমান্বয়ে হয়ে আসছে। এটাকে ঠেকানোর জন্য কি এই আমরা যেটাকে বলে থাকি যে শুল্ক আর যেটা স্থগিত করা হয়েছে সেটা খুব একটা কার্যকর ভূমিকা রাখবে বলে আমার মনে হয় না। সুতরাং আমরা দেখতে পাবো যে এক বছর বা আগামীতে দেখা যাবে যে প্রেসিডেন্ট ট্রাম্প তখনও অসন্তুষ্ট, কারণ মেক্সিকো তার কথা রাখতে পারছে না, এবং তখন হয়তো এই যে শুল্ক সাময়িকভাবে স্থগিত রাখা হলো সেটাকে আবার বলবৎ করার জন্য হয়তো একটা চেষ্টা তখন হয়তো হতে পারে।
জি, আমরা আমাদের এই সাক্ষাৎকারের উপসংহারে আপনার কাছ থেকে এখন G20 যে বৈঠক হচ্ছে অর্থমন্ত্রীদের জাপানের ফুকুওকা শহরে সে সম্পর্কে আপনার বিশ্লেষণ জানতে চাইব। বলা হচ্ছে যে বিশ্ব অর্থনীতির যে শ্লথ গতি বর্তমানে পরিলক্ষিত হচ্ছে সেটাকে নিবৃত্ত করার জন্যে বড় বড় কোম্পানিগুলোর একটা ভূমিকা আছে এবং সেটা থাকতে হবে, এবং সেটা যদি ভূমিকা আমরা প্রত্যাশিত মাত্রায় পেতে পারি তাহলে এই বিশ্ব অর্থনীতির যে শ্লথ গতি এটাকে বোধহয় নিবৃত্ত করা যাবে। আপনি কি মনে করেন?
আমি এই ব্যাপারে একটু সন্দিহান, কারণ দুটো কারণ। একটি কারণ হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে বিশ্বে যে প্রবৃদ্ধির যে হার সেটা শ্লথ হয়ে এসছে, অতি সত্য কথা। কিন্তু তারপরে আমরা যেহেতু গোষ্ঠী বিশ্বের অর্থমন্ত্রীদের সম্মেলন নিয়ে আলাপ করছি, গোষ্ঠী বিশ্বের মধ্যে চীন আছে, দক্ষিণ আফ্রিকা আছে, ব্রাজিল আছে এবং ভারত আছে। তো এখন এই যে প্রবৃদ্ধির যে হার যেটা বাড়ছে বিশ্ব অর্থনীতিতে, তার মূল চালিকা শক্তি কিন্তু এই সমস্ত রাষ্ট্র। আপনি যদি যুক্তরাষ্ট্রের দিকে তাকান, যুক্তরাষ্ট্রের দিকে তাকান, ফ্রান্সের দিকে তাকান, সেখানে কিন্তু প্রবৃদ্ধির হার বেশি নয়। সুতরাং আমি যদি এটাকে এভাবে বলি যে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধির হারকে এই চীন, তারপর ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোই একটি চালিকা শক্তি হিসেবে সামনে নিয়ে যাচ্ছে, সেটা বোধ হয় ঠিক হবে। অতএব আমার এটা হচ্ছে প্রথম ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এই যে দেশগুলোর কথা আমরা উল্লেখ করলাম এইমাত্র, উন্নয়নশীল দেশ যারা বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধির হারের ব্যাপারে একটা বড় শক্তি হিসেবে কাজ করছে, এই দেশগুলোতে সরকারি বিনিয়োগ, সরকারি ব্যবস্থাপনা, সেটার একটা বড় ভূমিকা আছে। এখন এখানে যেটা বলা হচ্ছে যে যদি আমরা এটাকে বেসরকারি খাতে হাতে ছেড়ে দিই সম্পূর্ণভাবে, সেটা প্রবৃদ্ধিতে কতখানি সহায়ক হবে সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি বা বুঝতে পারছি না। কারণ বেসরকারি খাতকে যদি আমরা ছেড়ে দিই এবং উন্নয়নশীল দেশগুলোতে যদি বেসরকারি খাত তারা বিনিয়োগ করতে শুরু করে, তারা কিন্তু নানান রকমের সুবিধা চাইবে, তারা শুল্কের সুবিধা চাইবে, তারা বাণিজ্যের ক্ষেত্রে সুবিধা চাইবে। তো সেইটা যদি আমরা মেনে নিই তাহলে এই সেই দেশগুলোতে প্রবৃদ্ধি কতখানি এই বেসরকারি খাত সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে সেটার ব্যাপার আমার সন্দেহ আছে। তৃতীয় এবং শেষ কথা যেটা বলতে চাচ্ছি, একটা হচ্ছে প্রবৃদ্ধির ব্যাপার, আরেকটা হচ্ছে কর্ম নিয়োজনের ব্যাপার। এখন বহু দেশে দেখা গেছে যে বাইরে থেকে বিদেশি বেসরকারি বাণিজ্য এসছে, বেসরকারি শিল্প এসছে, তারা কিন্তু যতখানি কর্ম নিয়োজন সেই অর্থনীতিতে হওয়ার দরকার সেটা কিন্তু হয়নি। সুতরাং বেশ অনেক জায়গাতে কিন্তু আমরা কর্মশূন্য প্রবৃদ্ধি পেয়েছি, এবং আমার মনে হচ্ছে দীর্ঘমেয়াদে যেখানে হয়তো প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু কর্মের সংস্থান হচ্ছে না, সেটা কিন্তু খুব একটা সুখকর হবে না। এবং আপনি জানেন যে গত মাসে সমস্ত অর্থনীতিবিদরা মনে করেছিলেন যে যুক্তরাষ্ট্রে প্রায় 180,000 বা 180,000 নতুন কর্ম নিয়োজন হবে, সেখানে মাত্র হয়েছে 75,000। তো এই প্রবণতাটাও আমার মনে হয় যে প্রবৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদে খুব একটা ভালো নয়।
বিশ্বের সবচেয়ে বড় বৃষ্টি অর্থনীতির দেশের এই যে গোষ্ঠী G20, তারা OECD যে অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, তাদেরকে দায়িত্ব দিয়েছে ইন্টারন্যাশনাল ট্যাক্স সিস্টেমকে সুসংবদ্ধ করার জন্যে, এবং তাদের অভিযোগ যে ফেসবুক এবং অ্যামাজনের মতন হেভিওয়েট ইন্টারনেট সংস্থাগুলো লো ট্যাক্স জুরিসডিকশনের অপব্যবহার করছে। আপনার মূল্যায়ন?
হ্যাঁ, আমার মনে হয় যে এটা অনেকাংশে সত্যি। কারণ প্রথম কথা হচ্ছে যে যতই আমরা বলে থাকি যে বিশ্ব অর্থনীতিতে যে শুল্ক ব্যবস্থা তার একটা সুসংহত করা দরকার, এটা কখনোই হয় না। কারণ আসলে শুল্ক ব্যবস্থা প্রত্যেক দেশেরই তার নিজস্ব স্বতন্ত্র ভঙ্গিতে যায়, তার সার্বভৌমত্বের সঙ্গে সেটা জড়িত। সুতরাং কোনো দেশই একটা বিশ্ব বা বৈশ্বিক বিধিনিষেধ মেনে নিতে চাইবে না। সুতরাং গত 20-25 বছর যাবৎ এটা চেষ্টা করা হয়েছে বিভিন্ন সময়ে, যে বিভিন্ন দেশের অর্থ ব্যবস্থা বিশেষত শুল্ক ব্যবস্থার মধ্যে একটা সঙ্গবদ্ধতা আনার জন্য, সেটা সম্ভব হয়নি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আজকাল ব্যবসা বাণিজ্য যেটা হচ্ছে সেটার কিছুটা দৃশ্যমান, কিছুটা অদৃশ্য। আপনি যেটা বললেন যে গুগল বা ফেসবুক এই জাতীয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তাদের প্রচুর ব্যবসা বাণিজ্য আছে যেটাকে ঠিক দৃশ্যমান আমরা মনে করি না। তাদের মুনাফার দৃশ্যমানতা নেই, তাদের পুরো বিক্রির দৃশ্যমানতা নেই। সুতরাং সেক্ষেত্রে আরো করে কতখানি সেটা ফলপ্রসূ হবে আমরা সেটা জানি না, কারণ এরা তো একটি দেশের মধ্যে কাজ করে না, বিভিন্ন দেশে কাজ করে এবং ভিন্ন দেশের মেনে এরা কতখানি কাশিগুলো মানবে এবং বৈশ্বিক দিক থেকে কতখানি বিধিনিষেধ মানবে, এটা আমার মনে হয় বর্তমান যুগে এই যে তথ্য প্রযুক্তির যুগে বিশেষ করে কিন্তু বস করা রীতিমতো কষ্টসাধ্য।
জি, আপনি এই মুহূর্তে নিউ ইয়র্কে নেই, আপনি কার্যব্যাপদেশে লন্ডনে আছেন, জরুরি বৈঠকে অংশ নিচ্ছেন, সেখান থেকে আমাদের সঙ্গে কথা বলার জন্য বের হয়ে এসে আমাদেরকে সময় দিলেন, আমরা সত্যি খুব কৃতজ্ঞ আপনার প্রতি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই সময়ের জন্য।
না, নিশ্চয়ই, WhatsApp আমেরিকা এবং বিশেষ করে আপনার সঙ্গে কথা বলতে পারলে আমার সব সময় ভীষণ আমি উপকৃত হই এবং খুশি হই।
ইউ আর ভেরি কাইন্ড, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।
আচ্ছা, থ্যাংক ইউ।